আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান, নিয়তুল মুকমিনি খায়রুম মিন আমালিহ, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরাও নিয়ত করছি যে আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব এবং যা মাদিনী ফুল আরজ করা হবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদ পাকের অসংখ্য অগণিত ফজিলত প্রিয় আকা মাক্কী মাদিনী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদ পাক প্রেরণ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে নাসির ভাই। নাসির ভাই কেমন আছেন? মাশা আল্লাহ, নাসির ভাই আছেন এবং আমাদের সাথে আছেন মিরাজ ভাই। হুজুর কেমন আছেন? মাশা আল্লাহ, হুজুরদেরকে মোবারকবাদ যে আমাদের অনুষ্ঠানের সময় দিয়েছেন। আজকে ইনশাআল্লাহ আজবাজাল এনাদের সাথে আলোচনা করব একটি বিষয়ের উপর। আজকে বিষয় রেখেছি আমরা ঝগড়া বিবাদ, ঝগড়া বিবাদ আজকের বিষয়। তো এই বিষয় নিয়ে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে মাদানীফুল সামিল করবো, আপনারাও কোথাও যাবেন আমাদের সাথেই থাকবেন। আজকে বিষয় নেওয়া হয়েছে ঝগড়া বিবাদ, শুরুতেই যাব নাসির ভাইয়ের কাছে, ঝগড়া বিবাদ নিয়ে মাদানীফুল সামিল করবো। জি হুজুর।
আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আলহামদুলিল্লাহ আপনাকে শুকরিয়া।
জি স্যার,
সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনো জাহানের কামিয়াবি দান করুন,
আমিন আমিন।
এই ঝগড়া বিবাদ এর টপিক আসলে অত্যন্ত এটা মানে আমাদের জন্য দুঃখজনক একটা টপিক, যে ঝগড়া বিবাদ এটা আমাদের সমাজের মধ্যে, আমাদের পারিবারিকভাবে, আমাদের দেশের মধ্যে এটা মানে অনেক বেড়ে যাচ্ছে। এটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই মাদিনী চ্যানেলের মাধ্যমে আমাদেরকে চেষ্টারত রয়েছে যে আমাদের কমপক্ষে প্রত্যেক মানুষের কাছে যেন এই পয়গাম পৌঁছে যায়, যেন আমরা ঝগড়া বিবাদের করার যে কুফল এটা যেন সবাই জেনে যায়, আর ঝগড়া বিবাদ কী কী কারণ হয়ে থাকে এটা আসলে আসলে এটার জাকত ভাই আমি কী বলবো আপনাকে, ঝগড়া বিবাদের আসলে বড় কোনো ইভেন্টস মানে বড় কোনো কারণ থাকে না, একটা দুইটা থাকে। তো যেগুলো আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ ঝগড়া বিবাদ হয়ে থাকে এটার মানে কয়েকটা ছোটোখাটো
কারণে,
মানে ছোটোখাটো বিষয় নিয়ে, মানে খাবার নিয়ে, কয়েকটা টাকা পয়সা নিয়ে, মানে এরকম মানে সামান্য অর্থের জন্য এরকম ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। তো ঝগড়া বিবাদ এটা এমন একটা বিষয় যেটা করতে 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 তো এক পর্যায়ে এনাদের মধ্যে হয়তো বা দ্বন্দ্ব হয়ে যায়, মারামারি হয়ে যায়, তো মানে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। এটা পারিবারিক বা দেখেন আপনি, একটা সমাজ যখন পরিবারের মধ্যে যখন একটা সুখ শান্তির সাথে বসবাস করছে, তো ওই অবস্থার মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে, যেমন একটু একটা উদাহরণ দিচ্ছি, স্ত্রী যদি স্বামীর খাবারের মধ্যে একটু লেট করে ফেলে অথবা লবণ একটু বাড়িয়ে দেয়, তো ছোটোখাটো বিষয় সমাজের মধ্যে দেখা যায়, ঝগড়া বিবাদ থেকে অনেক সময় দেখা যায় তারা পর্যন্ত হয়ে যায়।
জি,
ঠিক আছে না? তো আসলে এগুলো আমাদের জানা উচিত কেন, তো আমরা যদি না জানি ঝগড়া বিবাদের, হয়তো আমরা মনে করছি সমস্যা নেই, মানে আমাকে এরকম করছে কেন, আমাকে বড় কথা বলে দিচ্ছে কেন, কেন আমাকে বলছে, কেন আমাকে ডিগ্রেড করছে, সেজন্য এনার সাথে আমার জোর আছে, আমার ক্ষমতা আছে, এনার সাথে আমি বড় কথা বলে ঝগড়া বিবাদের মধ্যে লেগে গেলাম, লাস্ট পর্যন্ত খারাপ একটা সিচুয়েশন, যেটা অবস্থার মধ্যে পরিস্থিতি মানে হত্যার মধ্যে পর্যন্ত চলে যায়।
জি,
তো ওই অবস্থা এগুলো মানুষ করার পিছনে কয়েকটা কারণ, তো এগুলো কারণশালা আমরা মাদিনী ছেলের মধ্যে শুনবো। এর পূর্বে আমরা একটি আমি একটি ঘটনা পেশ করবো আপনাদের সম্মুখে।
আচ্ছা, ঘটনায় যাওয়ার আগে আপনি যে বিষয়টা তুলে ধরেছেন মাশাআল্লাহ, প্রথম যে পয়েন্ট, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া, হ্যাঁ এটা তো আমাদের ঘর ঘরের সিলসিলা,
যেহেতু দেখেন আমাদের
এটা নিয়ে একটু যদি আমরা কথা বলি তাহলে হয়তো অনেকটুকু সংশোধন আমরা হতে পারবো। দেখুন আপনি যেটা বলেছেন, বর্তমান সমাজে যে স্ত্রী যদি স্বামীর খাবারের মধ্যে একটু লেট করে ফেলে, এটা তো আছেই, স্ত্রী যদি খাবারের মধ্যে একটু হেরফের করে ফেলে স্বাদের ক্ষেত্রে, লবণের ক্ষেত্রে, মরিচের ক্ষেত্রে, হ্যাঁ একটু যদি মানে এদিক সেদিক হয়ে যায়, তাও কিন্তু মনোমালিন্যের সৃষ্টি হয়। আচ্ছা স্বামীর মাইন্ডে থাকে আমি পুরো দিন পরিবারের জন্য উপার্জন করছি, ঘরে এসে কেন একটু ভালো খাবার পাবো না, টাইম মতো পাবো না, আর স্ত্রী চিন্তা করতেছে পুরো ঘরের কাজ আমার উপর, তাও যদি আমার এই ভুলগুলো বের করা হয়, হ্যাঁ আমাদেরকে কি ছাড় দেওয়া যায় না, তো এই জিনিসগুলো আমাদের ঘরের মধ্যে এখন বিরাজমান।
আসলে স্বামীর যে বিষয়টা না, ইনি যদি প্রত্যেক কথার মধ্যে যদি স্ত্রীর ভুল যদি খুঁজে, তো মানে পুরা হাদিস শরীফের মধ্যে যা রয়েছে যে সারাংশ, মানে 100% মানে ত্রুটিমুক্ত যদি কেউ স্ত্রী খুঁজে, মানে সব দিক দিয়ে একদম পারফেক্ট, তো যে এটা মানে হাদিস শরীফের আলোকে এটা লিখেছেন যে
উলামায়ে কিরাম কেউ চাচ্ছে আমি 100% একটা পারফেক্ট
পারফেক্ট স্ত্রী, মানে যিনি মানে সৌন্দর্য দিক দিয়ে
সব দিক দিয়ে
সব দিক দিয়ে, অর্থাৎ ইনার আদব, ইনার সম্মান, ইনার ইজ্জত,
দিনদারিত্ব,
ইনার সব সব দিক দিয়ে ইনাকে মানে এটা পাওয়া যাবে না, বিরল, এটা সম্ভব না। তো একটু ছোটখাটো বিষয় একটু সেক্রিফাইস করে নিতে হবে, কারণ আমরা যদি দেখি না, তো যেগুলোর মধ্যে বেশিরভাগ আমাদের ঝগড়া হয় ছোটখাটো বিষয়ে ঝগড়া হয়ে থাকে, এত এটা বড় বিষয় না। অনেক সময় স্বামী ঘরে আসে, অনেক কষ্ট করে আসে, কিন্তু একটু মানে দরজা খুলতে যদি একটু দেরি
হয়ে যায় তাহলে শুরু,
তো এটা কেন লেট হবে? আমি তো অনেক দূর থেকে আসছি, অনেক পেরেশান,
সাথে সাথে খোলা উচিত,
সাথে সাথে খোলা উচিত, আমার জন্য বসে থাকা উচিত বা এরকম, মানে অনেকের অনেকের স্বামীর মাইন্ড হচ্ছে এরকম যে আমি যখনই আসবো তখন আমার জন্য দরজার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, সাথে সাথে খুলতে হবে, ইনার কোনো কাজ নেই।
জি জি,
তো স্বামী অনেক, প্রত্যেক স্বামী না, কিছু স্বামী আছে এরকম যারা এটা মনে করে শুধু কাজ শুধু আমি করি, স্ত্রী শুধু খাবার রান্না করে খাই আর ঘুমাই, অনেকে এটাই মনে করে, তো যার কারণে এই ছোটোখাটো আমরা সেক্রিফাইস করি না বিদায়, হয়তো আমি যেরকম কষ্ট করছি, ইনারও হয়তো বা বাচ্চা আছে, তো বাচ্চা না থাকলে হয়তো বা ঘরের মধ্যে নিজের ব্যক্তিগত অসুস্থ থাকতে পারে,
স্বামীর মারখিত মতো তো করতে পারে,
জি মারখিত মতো হয়তো বা এভাবে ইনার কাজের মধ্যে হয়তো বা ইনি যে জায়গার মধ্যে আছেন ওইখানে দরজার আওয়াজটা হয়তো বা আসছে না,
নাও পৌঁছাতে পারে,
নাও বসতে পারে। এভাবে আমরা যদি ভালো ধারণা রাখি, একটা সুধারণা, তো সুধারণা রাখার কারণে অনেক সময় দেখা যাবে আমাদের বড় বড়, এটা আমি তো বলছি ছোট কারণ, ছোট ছোট বিষয়ের কারণে ঝগড়া বিবাদ হয়ে থাকে, বড় বড় যে প্রবলেম যেগুলো রয়েছে আমাদের সমাজের মধ্যে পারিবারিকভাবে, বড় প্রবলেমগুলো আমরা যদি একে অপরের প্রতি করে যদি করে, অর্থাৎ স্বামী ইনার স্ত্রীর ব্যাপারে যদি সুধারণা রাখে, হয়তো আমার স্ত্রী একটু কষ্ট আছে, তো সমস্যা না একটু পরে খুলবে, অথবা আমি কল দিচ্ছি এমার্জেন্সি, ইনি কল কেন রিসিভ করছে না, এই কারণে বাসায় এসে তুমি কল কেন রিসিভ করো নাই, হ্যাঁ আমার কল, অন্য কেউ কল দিলে আমার সামনে তুমি
তাড়াতাড়ি,
আমার সামনে অন্য কেউ যদি আপনাকে কল করে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি কল কথা বলতে দেখি আমি, কিন্তু আমি যখন অফিস থেকে কল দিই কোনো প্রয়োজনের কারণে, তুমি এভাবে অনেক সময় তো আমরা সুধারণা না রাখার কারণে এরকম প্রবলেম সৃষ্টি হয়। তো আমি বলবো আমাদের নিজের, তো দাওয়াত ইসলামে তো এটা আমাদের নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য আলহামদুলিল্লাহ আমার আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলী আমাদেরকে দিয়েছেন। তো এই আলোকে একটা ঘটনা আমি শোনাবো আমাদের চ্যানেলের দর্শকবৃন্দদেরকে, যেহেতু এই উঠে এই বিষয়ে আসছে, তো আমার শেখ তারিকাত আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া ইনার একটা রিসালা রাগের চিকিৎসা, এর 13 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, কথিত রয়েছে এক ব্যক্তির স্ত্রী খাবারের মধ্যে লবণ অতিরিক্ত দিয়েছে, সে লোকটির রাগ এলো, কিন্তু এর পরও এটা ভেবে রাগ দমন করে ফেললো যে আমিও তো ভুল করি। এটা যদি আমরা যদি একটু চিন্তা করি না, যে ভুলের বাহিরে কে আছে,
জি
ভুল তো আমার করি না এমন তো না, আমি তো অনেক ভুল করি, আমি তো ভুল করে অপরাধ করি, আজ যদি আমি আমার স্ত্রীর ভুলের কারণে তাকে কঠোরতা দেখিয়ে শাস্তি প্রদান করি, তাহলে কখনো যাতে এমন না হয়
যে কিয়ামতের দিন আল্লাহ তাআলাও আমার পাপ ও দোষ ত্রুটির কারণে আমাকেও শাস্তি প্রদান করবেন। তাই এ কথা ভেবে সে তার স্ত্রীর প্রতি সদয় হলো, অর্থাৎ ক্ষমা করে দিল, লবণ বেশি দিয়েছে এরপরে ক্ষমা করে দিল। তো মৃত্যুর পর তাকে কেউ স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, আল্লাহ তাআলা তোমার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি উত্তর দিলেন, ইহকালে আমার পাপের কারণে আমি শাস্তির উপযুক্ত ছিলাম, তবে আল্লাহ তাআলা ইরশাদ করলেন আমার বান্দি তরকারিতে লবণ বেশি দিয়েছে।
আল্লাহ আল্লাহ,
কিন্তু তুমি তাকে ক্ষমা করে দিয়েছিলে।
আল্লাহু আকবার।
যাও আমিও আজ তার সাথে তোমার ব্যবহারের কারণে তোমাকে আমি মাফ করে দিলাম।
আল্লাহু আকবার,
সুবহানাল্লাহ। ভাই আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, তো এটা আমরা শুধু ঘটনা শুনলাম, এর মধ্যে সীমাবদ্ধ আমরা না রাখি, আমরা আমলের মধ্যে বাস্তবায়ন করি।
বেশক বেশক। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোন ঘরে আজ এরকম ধারাবাহিকতা চলছে না যে মানে এই খাবার রান্নার ক্ষেত্রে ছাড় দেয়া? কতই উত্তম আমল আমরা শুনেছি যে জান্নাত পর্যন্ত তাকে পৌঁছিয়ে দিয়েছে। আর মিরাজ ভাই আপনার কাছেও যাব, যে বর্তমান একটু এদিক সেদিক হয়ে যায়, স্বামী কিন্তু মানে এগুলো নিয়ে মনোমালিন্য ঝগড়া বিবাদ করেই থাকে।
আসলে আল্লাহ তাআলার একটি দয়া যে আল্লাহ তাআলা মা বোনদেরকে কোমল হৃদয়ের বানিয়েছে।
বেশক।
আর পুরুষরা যে সারাদিন বাইরে থাকে, তো তার মেজাজ একটু চড়া থাকে।
জি।
আর এই চড়া এর রাগটি শুধু সে তার
ঘরওয়ালির সাথেই মানে
খাটানোর চেষ্টা করে। সে শুধু সেটা এটাই নিজেকে বোঝাতে চাই, দুনিয়ার কারোর রাজত্ব সে করতে না পারলেও বউর উপর তার রাজত্ব আছে, প্রভাব বিস্তার করবে।
এভাবে আবার সবাই না, ভালো আছে।
আসলে আমরা কথা বলছি যে এগুলো তো প্রত্যেকটা জিনিসের কিন্তু
অধিকাংশের উপর ভিত্তি করে,
হয় না? প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ থাকে, ভালো খারাপ
পৃথিবী যায়। অনেক অনেক দর্শকবৃন্দ আছে যারা সুন্দর আচরণ করে, আমার বিরুদ্ধে বলছে
না। কথা তো আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি, তো ভালো দিকেও যাব, খারাপ দিকেও যাব। তো এই কথাটার মানে হচ্ছে এটাই যে আপনি রাগের কথা বললেন, যে রাগ আসলে রেগে যায় বয়সতে। তো আসলে রাগটা এমন একটা জিনিস, শয়তান রাগ যে ব্যক্তি রাগ করে তার কান ধরে এদিক ওদিক নাড়াচাড়া করে, তার যা খুশি তাই করাতে পারে। সে কারণে এই রাগারাগের কারণে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, আর ঝগড়া বিবাদের কারণে তালাক পর্যন্ত হয়ে যায়, এবং তালাকের কারণে ক্ষতিগ্রস্তের মধ্যে সন্তানরা পড়ে যায়। তো কত বড় একটা
জিনিস, বিষয়টা কিন্তু খুব ছোট ছিল,
ছোট ছিল। তো এখন রাগ সাধারণ কারণেও আসে, যে আমার নাসিব ভাই বললো যে রাগ সাধারণ কারণ আসে। দেখেন আমার আমরা পুরুষরা আল্লাহ তাআলা দয়া করেছেন যে বাইরের রিজিক তালাশ করতে যাই।
জি।
এর বিপরীতে ঘরালি যারা রয়েছে, ঘরের যারা মা বোনরা রয়েছে,
জি,
তারা ঘরকে সামলানোর জন্য কম কষ্ট করে না।
বেশক।
তার একটা মনোবল আছে, তার একটা মন আছে, তার একটা বিশ্রামের ব্যাপার আছে। তো এই যে যখন স্ত্রী একটু বিশ্রাম নেই বা বসে থাকে, তখন স্বামী এসে হুট করে বলে যে আমাকে এক গ্লাস পানি দাও, তো সে একটু ওই সারাদিন কাজ করার পর একটু অলসতা দেখালো, সেই জন্য তার উপর চড় হয়ে যায়। কিন্তু এটা নয় যে আসলে আমরা সামাজিক জীব, আমরা সমাজে বসবাস করি, আর সমাজের মধ্যে যদি আমরা শান্তি শৃঙ্খলা চাই, তাহলে আমাদের সমাজকে শান্তি শৃঙ্খলা রাখার জন্য এটি একটা পরিবার থেকে এই সিস্টেমটা শুরু হয়ে আসতে হবে। একটা পরিবার যদি সুন্দরভাবে চলতে পারে, একটা পরিবারের মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি হতে পারে। একটা পরিবেশ যখন সৃষ্টি হবে একটা সমাজের মধ্যে, সেভাবে শান্তি শৃঙ্খলা সৃষ্টি হবে।
জি।
আর এই যে স্বামী স্ত্রী থেকে শুরু করে একটা পরিবার সৃষ্টি হয়, পরিবারের মধ্যে মা বাবা থাকে, তো আমরা দোষ ত্রুটির ঊর্ধ্বে কেউ নই,
কেউ নয়।
আমরা চাই শয়তান আমাদেরকে সবসময় ফাঁদে ফেলানোর চেষ্টা করে। দেখুন লিয়াকত ভাই, আমরা যদি আমাদের দোষ ত্রুটিগুলো নিয়ে যদি আমরা সেটাকে গোপন রাখতাম, কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি দুনিয়াতে কারো দোষ ত্রুটি গোপন রাখবে, কালকে আমাদের দিন আল্লাহ তাআলা তার
দোষ
ত্রুটি গোপন রাখবে। এই দেখেন আমাদের ঝগড়া এই বিবাদীগুলো সৃষ্টি হয়ে পড়ার থেকে মানুষের দোষ ত্রুটি তালাশ করতে গিয়ে।
বেশক।
যে এই যে আমার নাসির ভাই বললো, বারবার আমি কথাটা ঘুরে আনছি, যে স্বামী স্ত্রী যখন একটু মনোমালিন্য হয়, তখন শয়তান ফাঁদ পেলে সেটা দিয়ে আরো বড় ধরনের ঝগড়া বিবাদ সৃষ্টি করানোর।
বেশক।
এ থেকে শুরু হয় সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা, শুরু হয় সালিশ নালিশ, শুরু হয় মা বাবার প্রতি অশান্তি, শুরু হয় শ্বশুর শাশুড়িকে এর ব্যাপারে বলা, এটা কত বড় একটা বিপর্যয় নিয়ে আসে।
এটা শুধু একটা গুণা বলছেন এটা নয়, এখানে মধ্যে বদগুমানি, ক্ষুধারণা,
ক্ষুধারণা,
মিথ্যা,
মানে অনেক কিছু আছে। তো এরকম এই কাজগুলোকে, তো এমন কাজগুলো করতে থাকি আমরা, এগুলো সামান্য ছোট ছোট কাজ থেকে কিন্তু এসব ফ্যাসাদ
সৃষ্টি হয়।
তো এইসব ফ্যাসাদ যখন সৃষ্টি হয়, আসলে আমরা যদি সত্যিকার অর্থে যদি শান্তি চাই, আমরা অনেকেই ঝগড়া বিবাদ করি, আবার বলে যে আমাদের পরিবারের মধ্যে শান্তি নেই। শান্তি থাকবে কিভাবে? কোন এক পক্ষকে চুপ থাকতে হবে,
বেশক,
কারণ চুপ হচ্ছে শান্তির একটা বস্তু, শান্তির একটা ব্যবস্থা, যে চুপ রইলে সে মুক্তি পেল,
বেশক।
তো আমরা যদি চুপ না থেকে কথাটাকে যদি আরো প্রভাব বিস্তার করতে যাই, তখন দেখা যায় সমাজের মধ্যে আরো সমস্যা বৃদ্ধি হয়, পরিবার মধ্যে বৃদ্ধি হয়। দেখুন লেখক ভাই, আমরা হকের পথে যদি কথা বলি, ঝগড়া বিবাদ হবে না। আমি যদি প্রতিপক্ষের সামনে নিজের কথাটাকে বাস্তবায়ন করতে চাই,
আমি রং তারপরে আমারটাকে উপরে
রাখতে চাই,
তাহলে কি
ঝগড়া বিবাদ এগুলো শুরু হয়। আমি হকটাকে মেনে নিতে যদি অস্বীকার করি, আমার কথাটাকে অবিচল রাখি, আমি যদি চেষ্টা করি যে আমার কথাটাই কি হবে এরকম থাকবে, তাহলে এইসব কাজ করা, এইসব কাজকে বাস্তবায়িত করার জন্য গর্হিত কতগুলো কাজ আমরা করে ফেলি, তার কারণে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এই তর্ক বিতর্ক থেকে একটি পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, একটা পরিবারের মধ্যে শান্তি নষ্ট হয়, একটা পরিবার, একটা আত্মীয় স্বজনের মধ্যে কথাবার্তা বন্ধন চিহ্ন সৃষ্টি হয়ে
যায়। আচ্ছা মিরাজ, এখানে আপনি বলতেছেন যে অনেক সময় আমি রং থাকি, তারপরে আমি আমার কথাকে উপরে রাখার জন্য, আচ্ছা অনেক সময় আমি রাইট থাকি, হ্যাঁ আমার সামনের মানুষটা রং থাকে, এক্ষেত্রে কিন্তু মানে আমি নিজে যদি মাথা নত করে ফেলতে পারি, এক্ষেত্রেও কিন্তু
এটা আসলে আপনি যে যে পয়েন্ট এখন ধরছেন, যে নিজে আমি শুদ্ধের মধ্যে রয়েছি, আমি সঠিকের মধ্যে রয়েছি, আর আমার
সামনের মানুষ যার
প্রতিদ্বন্দ্বী যিনি আছেন, ইনি রঙের মধ্যে আছেন, ইনি ওইটা নিয়ে আমার সাথে ইয়া করছেন। তো আসলে এক্ষেত্রে যদি আমি নিজে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজে যদি আমি চুপ হয়ে যাই, আমি নিজে যদি তাকে মাফ করে দেওয়ার অভ্যাস করি, অভ্যস্ত হয়ে যাই, যে এর মধ্যে আলহামদুলিল্লাহ ইসবাজাল আর কোনো ঝগড়াই হবে না, কোনো এর বিবাদও হবে না। এর প্রসঙ্গে একটা ঘটনা আমি শোনাচ্ছি আপনাকে।
জি,
আমার শেখ তারিকে তামিরুল ইসলাম দামাত বরকাতমুল আলিয়া ইনার রাগের চিকিৎসার রিসালার মধ্যে 18 পৃষ্ঠার মধ্যে এটা লিখেছেন, হযরত সাইয়েদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি ঘর বানা নিলেন। উক্ত ঘরের পাশে সংযুক্ত একজন ইহুদির ঘর ছিল। ওই ইহুদি হিংসার বশীভূত হয়ে নালার মাধ্যমে ময়লার পানি ও নাপাক বস্তু তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পবিত্র আঙ্গিনায় নিক্ষেপ করত। কত কষ্টদায়ক বস্তু ছিল একটু চিন্তা, যদি আমরা নিজের ব্যাপারে যদি এটা ভাবি, যে আমার পাশের প্রতিবেশী যদি আমার দরজার মধ্যে এসে যদি কোনো খারাপ ময়লা আবর্জনা নালার প্রতিদিন যদি লাগিয়ে দেয়। অনেকে এমন আছেন যে এমনি সবার সামনে যদিও বা নরম, কিন্তু এক্ষেত্রে নিজের উপর যখন একটা মানে এরকম একটা পরিস্থিতি, অনেক সময় মুখ দিয়ে কিছু বলে দেয়, অনেক সময় মুখ দিয়ে কিছু বলে, যদিও বা এমনি নরম থাকে, তো সবাই এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারে না যখন নিজের উপর এরকম বড় ধরনের অবস্থা চলে আসে। তো আমার আল্লাহ তাআলার প্রিয় বান্দারা কেমন ছিলেন
আল্লাহ
দেখেন, তো তিনি এই ময়লা আবর্জনা এটা যখন ইনাকে কষ্ট দেওয়া হতো প্রতিদিন এভাবে, কিন্তু তিনি রহমতুল্লাহ তাআলা নিশ্চুপ থাকতেন। পরিশেষে একদিন সে নিজে এসে আরজ করলো, জনাব আমার নালা দিয়ে আসা নাপাকির কারণে আপনার তো কোনো অভিযোগ হচ্ছে না, আপনার কোনো অভিযোগ নাই এ বিষয়ে। তিনি রহমতুল্লাহ তাআলা অত্যন্ত নম্র ভাষায় বললেন, নালা থেকে যে ময়লা আবর্জনা আসে তা ঝাড়ু দিয়ে আমি নিজের হাতে পরিষ্কার করে দিই।
আল্লাহু আকবার, আল্লাহ।
এবং ইহুদি বলল, আপনার এত কষ্ট হওয়ার পরও আমার প্রতি আপনার রাগ আসে না?
আল্লাহ,
তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ ফরমান, রাগ তো আসে, কিন্তু আমি কোরআনে পাকে চতুর্থ পারা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, কাউন্সিল মাতিক অনুবাদ, রাগ দমনকারীগণ এবং মানুষকে ক্ষমাকারীগণ এবং সৎ লোকগণ আল্লাহ তাআলার মাহবুব অর্থাৎ প্রিয় বান্দা হয়।
আল্লাহ,
এ জবাব শুনে ইহুদি সাথে সাথে মুসলমান হয়ে গেল। তো কেমন ছিলেন? ইনি ছিলেন হকের মধ্যে, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলাই হকের মধ্যে ছিলেন। তো ইনার পক্ষ থেকে কোনো দোষ ছিল না। তো ইনাকে যখন মানে এমন কিছু আসলে সমাজের মধ্যে আমি রিয়াকত বা আমি বলবো এমন কিছু কাজ হয়ে থাকে, এমনিতে ঝগড়া ফাসাদ এমনিতে হয় না, দুই পক্ষের মধ্যে যে কোনো এক পক্ষের মধ্যে কোনো ওই এমন কিছু কথা বের হয়ে যায় যার মাধ্যমে তার ওই ওটা রাগটা চলে আসে।
এটার ব্যাপারে নাসির ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন।
আল্লাহু আকবার।
শুধু জান্নাতের সুসংবাদ নয়, হুজুরকিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তার সর্বম অনেক এরকম বলছে এই তিনটি গুণ যে ব্যক্তির কাছে থাকবে সে যে জান্নাতে প্রবেশ করতে চায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এগুলো হচ্ছে কি, প্রথম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সৎকর্ম করে, দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের উপস্থিত এবং অনুপস্থিতিতে আল্লাহকে ভয় করে, মানুষের উপস্থিত এবং অনুপস্থিতিতে আল্লাহকে ভয় করে এবং হক পথে থেকেও তা আদায়ের জন্য ঝগড়া বিবাদে জড়ায় না।
আল্লাহ,
তাহলে ওই ব্যক্তি কি বলা হচ্ছে বেহেস্তে প্রবেশ করতে পারবে।
আল্লাহ,
এখন আমরা সবাই চাই যে আমরা বেহেস্তে নাজ নিয়ামত চাই দুনিয়াতে, আজকে সামান্য নাজ নিয়ামত পেলে আমরা অনেক খুশি হয়ে যাই। আজকে আমরা এই আমাদের এই প্রযুক্তি যখন আস্তে আস্তে আরো প্রসারিত হচ্ছে, আরো নতুন নতুন প্রযুক্তি অ্যাড হচ্ছে, বিবর্তন হচ্ছে দুনিয়াতে, কিছু পরিবর্তন হচ্ছে, আমরা এগুলো দেখে তমকে দাঁড়াচ্ছি, এগুলো দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি, এগুলো আমাদেরকে একটা কৌতূহল এবং রহস্যময় পৃথিবীর মধ্যে ফেলে দিয়েছে। নিত্য নতুন জিনিস আমরা দেখছি আর খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। দেখেন দুনিয়ার এই নিয়ামতগুলো পেয়ে যদি আমি এত খুশি হয়ে যাই, এই দুনিয়া তো আমার জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে আমি আজীবন থাকবো না, এই দুনিয়াতে আমি এই লোভনীয় জিনিসগুলো পাওয়ার জন্য ঝগড়া বিবাদে যদি জড়িয়ে যাই, তাহলে আমার পরকালে যে জান্নাতটা আমার জন্য রাখা হয়েছে যেটার নিয়ামতের শেষ নাই, যেখানে মৃত্যু নেই, যেখানে বৃদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেখানে যেখানে গেলে আজীবন নিয়ামত আর নিয়ামত, কোনো মৃত্যুর কোনো ছোঁয়া নেই, যা চাই তা পাওয়া যাবে, আর সেই জান্নাতের কথা ভুলে যাচ্ছি, শুধু দুনিয়ার এই নাজ নিয়ামত, দুনিয়ার এই প্রকৃতি, এই সৌন্দর্যগুলোকে লুপে নেওয়ার জন্য।
দেখেন
আমরা সবার একটা জিনিস, সেটা হচ্ছে কি মৃত্যু। মৃত্যু আমাদের জন্য অবধারিত, আমাদেরকে মরতে হবে আজ না হয় কাল, কোনো না কোনো উসিলা নিয়ে, কোনো না কোনো রিজন নিয়ে আমার মৃত্যু মালিকুল মত আমার সামনে দাঁড়াবে, তো আমাকে একদিন মরতে হবে। তো এই দেখুন যে আমরা দুনিয়াতে শুধু ছুটে চলেছি কিসের জন্য, এই কোনো কিছু পাওয়ার আশায়, নাজ নামজ পাওয়ার আশায়, কোনো ভালো জিনিস পাওয়ার আশায়, এগুলো পাওয়ার জন্য আমি ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যাই, সমালোচনার মধ্যে লিপ্ত হয়ে যাই, মিথ্যার মধ্যে লিপ্ত হয়ে যাই, চুগলির মধ্যে লিপ্ত হয়ে যাই। লেখত ভাই দেখুন এগুলো আমার সব কিছু থেকে যাবে, কিছুই নিয়ে যেতে পারবো না, একটা সুতির কাপড় ছাড়া কিছুই নিয়ে যেতে পারবো না, শুধু কাফনের কাপড়টাই আমি নিয়ে যেতে পারবো, তাও যদি আমাকে কেউ পরিধান করিয়ে দেয়, নিজের থেকে পরিধান করে যেতে পারবো না, নিজে সেদিন গোসলও করতে পারবো না। তো আমাদেরকে দুনিয়ার নয় আখিরাতের ফিকির করা দরকার, যে আখিরাতের মধ্যে যে নাজ নিয়ামত রয়েছে জান্নাতের, যে আমার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, সেটা থেকে আমি যদি হাতছাড়া হয়ে যাই তাহলে আমার তো সব কিছু ধ্বংস। সেজন্য আমাকে এই তিনটে বৈশিষ্ট্যর অন্তর্ভুক্ত হতে হবে, সৎকর্ম আমাকে করতে হবে, সৎকর্ম আমাকে চালিয়ে যেতে হবে, যদিও বা সৎকর্ম রাস্তা কঠিন হোক না কেন সেটা আমাকে মেনে নিতে হবে, আমাকে তা আদায় করতে হবে, সৎকার যেখানে থাকে না করতে হবে। আর সৎকার করার জন্য পরিবেশের দরকার, আজকে সেই পরিবেশগুলো আমরা পাচ্ছি না, আজকে আমরা অসৎ কাজের পরিবেশ একেবারে আমাদের সমাজের মধ্যে একেবারে অতপ্রতভাবে এটা বিশৃঙ্খলাভাবে সৃষ্টি হয়ে গিয়েছে, তাকে পরিবর্তন করতে হবে, তাকে তাকে পরিবর্তন করার জন্য নিজেকে পরিবর্তন করতে হবে। আর এটার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, তো আমরা যদি দাওয়াত ইসলামীর মধ্যে নিজেকে রেখে নিজেকে পরিবর্তন করতে পারি, আর একসাথে সব কিছু পরিবর্তন করা সম্ভব নয়, আজকে আমি পরিবর্তন হয়েছি কালকে আমার আরেক ভাইকে পরিবর্তন করব, আর সাথে আমাকে যে জিনিসটি করতে হবে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কারো উপস্থিত বা অনুপস্থিত
আল্লাহ তাআলাকে
আল্লাহকে ভয় করতে হবে, তাহলে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ থাকবে না। কারণ আমি কারো উপস্থিতিও যদি গীবত না করি, অনুপস্থিতিও যদি গীবত না করি, আর আল্লাহকে ভয় করে যদি আমি হক কথা বলি, তাহলে দেখা যায় আস্তে আস্তে বিশ্বাস স্থাপন হবে, তাহলে পরিবেশকে পরিবর্তন করার একটা সুযোগ পাওয়া যাবে। পাশাপাশি লাস্ট যে বৈশিষ্ট্য হচ্ছে যে হকের পথে থাকা সত্ত্বেও ঝগড়া বিবাদে না জড়াই, তাহলে আমরা অনেকে নিজে হক মনে করি বা আমি হকে আছি, কিন্তু শয়তান ফাঁদ ফেলে রাখে, শয়তান আরেকজনকে দিয়ে আমাদের আমলকে বিনষ্ট করতে চাই। তো সেই জন্য বুঝতে হবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি অনেক সময় হকে থাকার পরও আমাদেরকে দেখা যাবে অনেকেই লোকে হাসি টাট্টা করে সুন্নতের আমল দেখে। তো আমি যদি হকের পথে নিজেকে থেকে ঝগড়া থেকে নিজেকে বাঁচতে পারি তাহলে আমার মকসদটা পূরণ হবে। আমি আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কি কারণে, আর দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ তাআলা কি নিয়ামত দান করবে সেটার ব্যাপারে আমার জন্য ফয়সালা হয়ে যাবে। তো সেজন্য আমাকে চুপ থাকতে হবে, হকের পথে থাকলেও। আপনি যেটা কথা তুলেছেন যে হকের পথে থাকার পরও আমরা যদি ঝগড়া বিবাদে না জড়াই কি লাভ, তাহলে আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই আমার আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হক সত্য। আমার রাসূল যেটা বলে গিয়েছেন যে জান্নাতে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে থাকে, তাহলে আমরা অনেকে হকের পথে আছি, সেজন্য ঝগড়া বিবাদে জড়াবো না, তর্ক করবো না। ইনশাআল্লাহ আজ্জাবাজাল দুনিয়া আমাকে কামিয়াবি দান করবে, আল্লাহ তাআলা পরকালও কামিয়াবি দান।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর মাদানীর ফুল আমরা আমাদের মিরাজ ভাই থেকে শুনছিলাম, মাশাআল্লাহ। মাদানীর চ্যানেলের দর্শকবৃন্দ, একটি কথা আমার মনে পড়ে গেল নাসির ভাই, আমরা যেহেতু স্বামী স্ত্রীর বিষয়টা নিয়ে একটু তুলে ধরেছি, তো এক আল্লাহওয়ালার কথা মনে পড়ে গেল।
জি,
তো ওই আল্লাহওয়ালা বলেছেন যদি আপনি ঘরে বেশিক্ষণ অবস্থান করতে চান স্বামী যারা আছে, তাহলে স্ত্রীর কাজ দেখেও আপনি চুপ থাকবেন যতক্ষণ না সে শরীয়তের বিরোধী কোনো কাজ না করতেছে। কেননা আপনি যদি ঘরে থাকেন, বিশেষ করে স্বামীরা যদি ঘরে থাকে, তাহলে স্ত্রীর মানে একদম পুঙ্খানুপুঙ্খ মানে কাজ সে তো করতে পারবে না। কোনো মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে কাজ করতে পারবে না, সঠিক কাজের মধ্যেও স্বামী একটা না একটা ভুল বের করে ফেলবে। তো ওই আল্লাহওয়ালা বলেছেন, আমি বলে দিচ্ছি, ওই আল্লাহওয়ালা বলেছেন যদি আপনি দেখেন স্ত্রী মুখ দিয়ে না খেয়ে নাক দিয়ে খাচ্ছে, তাও আপনি আওয়াজ তুলবেন না। কেননা যদি আপনি তার প্রত্যেকটা কাজে ভুল ধরতে চান তাহলে আপনার সংসারের মধ্যে
ধ্বংস করার জন্য শয়তান তো লেগেই থাকবে। শয়তানের কাজ হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেওয়া। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিতে পারলে একটা পরিবারের মধ্যে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। আর এই সমস্যাটা শুধু তা নয়, মিথ্যা কথা বলাবে, মিথ্যা কথা কবিরা গুণা, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, চুগলি করাবে, গাল মন্দ করাবে, গাল গালেস করাবে, মুখ থেকে রুহানি চলে যাবে, পরিবার থেকে ইবাদত চলে যাবে, ভালো কথা চলে যাবে, তখন আল্লাহ আল্লাহর কথা বলা লাগবে না, আল্লাহ তাআলার দিকে রুজু হওয়ার ব্যাপারও তখন কি করবে কুফরি করে ফেলতে পারে। তো সেজন্য স্বামী স্ত্রী আসলে ভুল হতেই পারে। একজন আমাকে একবার বলেছে, উনি অনেক রাত হয়ে গিয়েছে দোকানের থেকে যাচ্ছে না, তাই বললাম যে আপনি কিছু সময় তো বাসায় দিতে পারেন। সে বলেছে ভাই বাসায় সময় দিতে গেলে আরও নানান ধরনের টেনশন হয়ে যায়, স্ত্রী যেভাবে টেনশন দেয় তার চেয়ে ঘর থেকে দোকানে বেচা না হলেও বসে থাকলে অনেক ভালো লাগে।
আসলে আমার মিরাজ ভাই, আমার লিয়াকত ভাই, যে ঘরে যে প্রবলেম আসছে না, এটার একটা বিশেষ কারণ হচ্ছে আমরা আমার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ঘরের যে সুন্নতে মুবারকা রয়েছে, আজওয়াজ মুতাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, ইনাদের সাদকে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত মাগফিরাত দান করুক। তো ইনাদের যে ইনাদের সাথে একটা আচরণের যে একটা সুন্নতে মুবারকা রয়েছে, তো এই ইলম থেকে আমরা দূরে রয়েছি। যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য উম্মাহাতুল মুমিনীনের সাথে কী রকম আচরণ করেছেন, তো ইনারা মানে এমন অবস্থা ছিল অন্যান্য উম্মাহাতুল মুমিনীন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, ইনারা এটা আশা পোষণ করতেন যে আমার প্রিয় নবী যেন আমার ঘরে থাকুক। মানে স্ত্রীর পক্ষ থেকে মানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আজওয়াজ মুতাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাকে এমন খুশি রাখতেন, এমন খুশি রাখতেন, অর্থাৎ আলহামদুলিল্লাহ আমার নবী তো কাউকে কোনোদিন কষ্টও দেয়নি, অসম্ভব এটা। কিন্তু আজওয়াজ মুতাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না ইনাদের হক এমনভাবে আদায় করতেন না, মানে ইনারা আলহামদুলিল্লাহ আমার নবীর জন্য জান দেওয়ার জন্য কুরবান হয়ে যায়।
আল্লাহ
মানে এমন আমার প্রিয় আকাস সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম
কোনো সফরে যেতেন,
জি,
তো তখন মানে যদি আমি বলি আমার সাথে ইনি যাবে বা আমার সাথে ইনি যাবে, তখন হয়তো বা অন্য কারো
কষ্ট
রাখতে পারে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কি হিকমতে মানে মুবারক লাখো সালাম, তো একটা লটারি দিতেন যেন কেউ কষ্ট না পায়, মানে এক একজন করে বারে বারে যেন সবাই যেতে পারে, মানে কেউ যেন কষ্ট না পায়। আমার সরকার আলী সাল্লামের এমন আন্দাজ যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পাত্র করে খাবার অর্থাৎ পানি পান করতেন, তো ওই পাত্রে ওই
অর্থাৎ এমন মহাব্বত ছিল, এমন আন্তরিকতা ছিল ওই অবস্থার মধ্যে, ওই জায়গার মধ্যে, ওই পাত্রের মধ্যে পানি পান করতেন। অর্থাৎ মানে এটা আমরা তো অনেকে আছেন নাউজুবিল্লাহ আগে, মানে যেটা শরীয়ত অনুমতি দেয় না, আগে মহাব্বত করে, অর্থাৎ বিবাহর আগে, তো এটা তো শরীয়ত অনুমতি দেয় না আমাদেরকে। আসল মহাব্বত স্বামী স্ত্রী যা রয়েছে তা বিবাহের অর্থাৎ আগদের পরও হয়ে থাকে। তো এটা আমরা যদি একটু কিতাবের মধ্যে যদি পড়ি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত সম্পর্কে যদি আমরা জানি, যদি উলামায়ে কেরামের কাছ থেকে যদি শুনি, তো আলহামদুলিল্লাহ এটা জানতে পারবো যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজওয়াজ মুতাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহুনার সাথে এমন আচরণ করতেন, এনারা সবাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আচরণ দেখে মুগ্ধ থাকত এবং সবসময় এটা আশা পোষণ করতো যে আমার সাথে যেন আমার নবী থাকে।
আল্লাহ,
মানে এনাদের বেকুল এটা ছিল। এখন আমরা, এখন স্বামী আছে, একটা স্বামী একটা স্ত্রী, এরপরেও মানে স্ত্রী চায় যেন আমার স্বামীটা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাক। কেন? এর গর্জন, এর মানে কথায় কথায় দুষ্টুটি বের করা, কথায় কথায় মানে আসলে এগুলো ঠিক নয়। তো আমাদের উচিত মাফ করা।
বেশক বেশক, তো আমাদের আবারও আপনাদের ডিসকাশনের দিকে আসবো। কল আছে, কল শামিল করবো। জি,
আমার নাম সাইমুর রহমান শামিল, পাবনা সদর। আমি আপনাদের অনুষ্ঠানটা প্রতিদিন দেখি, অনুষ্ঠান আমার কাছে অনেক ভাল লাগে। আমরা দুজন দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন
ইনশাআল্লাহ। সাজিদ ইনশাআল্লাহ। জি, নেক্সট কল।
দিবারিয়া কসবা থেকে মোহাম্মদ আরিফ আত্তারি, আজকের এই অনুষ্ঠান দেখার সৌভাগ্য অর্জন হচ্ছে। মাশাআল্লাহ মারহাবা, আজকে যে বিষয় নেওয়া হয়েছে তা আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাদানী চ্যানেল যারা পরিচালনা করতেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং সাথে সাথে যে মোবাইলটিকে আমাদেরকে মাদানী ফুল দিচ্ছে তাদের সকলকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আমাদের জন্য বেসাব মাগফিরাতে দোয়া করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রদান করুক আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেসাব মাগফিরাত দান করুক। জি, নাসির ভাই বলছিলেন
যে আমরা যদি প্রত্যেক কথার কথার মধ্যে যদি আমরা আসলে দুষ্টুটি বের করি না, আমার মিরাজ ভাই অনেক এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন, তো কথায় কথায় যদি আমরা দুষ্টুটি বের করার অভ্যাস যেটা আছে এটা যদি আমাদের মধ্যে থাকে, তো তবে এটা মানে আমরা ধরে রাখি সংসারের মধ্যে কোনো শান্তি থাকবে না। বিশেষত স্বামী স্ত্রী তো আছেন, এছাড়াও একটা কর্মচারীর ক্ষেত্রেও মালিক যদি প্রত্যেক কথায় কথায় যদি এর দুষ্টুটি বের করে, তবে এর মাধ্যমে কাজ আদায় করা সম্ভব নয়। তো হয়তো বা একদিন এই খারাপ মন দিল ভেঙে চলে যাবে কাজ ছেড়ে। এইভাবে প্রত্যেক ক্ষেত্রে তো আমাদের উচিত মানুষকে মাফ করে দেওয়ার অভ্যাস করা। যেমন মাফ করে দেওয়ার ব্যাপারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিস শরীফের মধ্যে কত সুন্দর রয়েছে। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ ফরমান, অর্থাৎ এটা আল মুআজামুল আওসাত হাদিস শরীফ, এর মধ্যে রয়েছে যে তিনটি জিনিস যে ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকবে আল্লাহ পাক কিয়ামতের দিন তার হিসাব নিকাশ খুব সহজভাবে গ্রহণ করবেন এবং তাকে নিজ দয়ায় জান্নাতে প্রবেশ করাবেন। আসলে এটা যদি বা তিনটা বিষয়, লিয়াকত ভাই, আসলে এটা আমরা যদি চেষ্টা করি এটা আমাদের যারা সম্ভব, আর যদি এটা মানে এটার জন্য যদি শুধু ফজিলতটা শুনে যদি আমল না করি তো ফজিলতটা পাবো না। চেষ্টা করি, আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ এই তিনটা ফজিলত যা বলা হবে তা ইনশাআল্লাহ রাইজে বদল আমরা আমল করব। এক নাম্বার, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো।
আল্লাহু আকবার।
এখন সমাজের মধ্যে আমাদের আশেপাশে এই দেয় না কেন, এই বিয়ের দাওয়াত দেয় না, আমি কেন দাওয়াত দিব, আমার আত্মীয়, আমার মানে শ্বশুর গোষ্ঠী এদের বিয়ের মধ্যে আমাকে দাওয়াত দেয় না, আমি কেন দাওয়াত দিব। আমার এভাবে আমরা দুষ্টুটি খুঁজি, এ কেন আমাকে করে নাই আমিও করবো না। কুরবানির সময় সে আমাকে গোশত কম দিছে, বেশি দেয় না আমি কম দিব। আমরা দুষ্টুটি খুঁজি মানুষের, হয়তো বা ইনের সমস্যা থাকতে পারে, ইনের আর্থিক সমস্যা থাকতে পারে। আসলে মানুষের ব্যাপারে আমরা যে একটা কথা বলেছিলাম না, ভালো ধারণা যদি রাখি সকল সমস্যার সমাধান এখানে শেষ, মানে অর্থাৎ সমস্যার সমাধান হয়ে যাবে যদি সুধারণা রাখি। হয়তো বা ইনার সমস্যা হচ্ছে সেজন্য দিতে পারেনি, ইনের সমস্যা আছে, তো মানুষের স্বাভাবিক সমস্যা থাকতে পারে। তো আমরা কাউকে এটা ভেবে মানে বঞ্চিত না করি যে সে আমাকে দেয় নাই সেটা আমি তাকে দিব না। তা আমার প্রিয় নবী ইরশাদ ফরমান, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো। দুই নাম্বার, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। এখন আমার বন্ধু বা আমার ভাই, এ তো ছোটখাটো বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় একদম, অথবা এক বিঘত জায়গার জন্য কথা কাটাকাটি হয়ে ভাই ভাই কথা বলতেছেন। আপনি দেখবেন ইয়াকুত ভাই, এটা সমাজের মধ্যে মানে ফার্স্ট লেভেলের যেটা ভেদি বর্তমানের মধ্যে, ফার্স্ট লেভেলে যদি আপনি সমাজের মধ্যে ভেদি যদি মনে করেন, যদি আপনি লিস্টের মধ্যে আনেন, তার মধ্যে মানে টপ টেনের মধ্যে টপ ফাইভের মধ্যে একটা আসবে। ওই ভেদি হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা এই জগে বিবাদের কারণে। তো এই
তাও কিন্তু বেশিরভাগ হচ্ছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে,
জায়গা সম্পত্তি। এটা এমন বিষয় না লেগত ভাই যে জগা বিবাদ লাগে বড় বিষয়ের কারণে নয়, ছোটখাটো বিষয়ের কারণে। হয়তো বা সে আমাকে দাওয়াত দেয় না, সেই জন্য কথা বলবো না তার সাথে, যেটা বলেছিলাম এই জন্য। ওই ওইভাবে ছোটখাটো বিষয় মানে সে আমাকে এক্সপেক্ট করে নাই, আমাকে ইজ্জত দেয় না, আমি তার সাথে সম্পর্কের ছিন্ন এভাবে। আর এই যে আমাদের বঞ্চিত করার ব্যাপারে যেটা রয়েছে এটা তো শুনেছি। আর সম্পর্কর ব্যাপারে, সম্পর্কর ব্যাপারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে এমনভাবে তাকে দেওয়া হয়েছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতি', অর্থাৎ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী রয়েছে তারা জান্নাতে প্রবেশ করবে না, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফ, এটা তো সত্য। তো ওই জান্নাতে যারা প্রবেশ করবে না তাদের লিস্টে যদি আমার নাম লেখা থাকে, তো আমি যদি দোয়া করি এখানে দোয়া কবুল হবে? এভাবে উলামায়ে কেরাম ফরমাইছেন যে যাদের দোয়া কবুল হয় না, তো এমনও রয়েছে যে মজলিসের মধ্যে নাকি আত্মীয়তা সম্পর্ক চিহ্নকারী বসে থাকবে। জি মাদানী ছেলের দর্শকবৃন্দ, আমরা সবাই একটু খেয়াল করি, যে মজলিসের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী বিদ্যমান থাকবে তার কারণে কারো দোয়া কবুল হবে না। আল্লাহ আমাদের দোয়া কবুল করছে না। আরে ভাই, দোয়া কবুল না করার, দোয়া কবুল না হওয়ার যে কারণ গুলো রয়েছে ওই বেদিগুলো আমার মধ্যে আছে কিনা? ওই বেদি তো আমার মধ্যে বিদ্যমান, আর আমি যদি কান্না করে দোয়া করি কীভাবে দোয়া কবুল হবে? এর সাথে সাথে আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো, এভাবে হাদিস শরীফের মধ্যে এটা রয়েছে। যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে তিন দিনের চেয়েও বেশি সম্পর্ক ছিন্ন না করে, অর্থাৎ সম্পর্ক ছিন্ন করে তিন দিনের চেয়ে অধিক হয়ে গিয়েছে, ওই অবস্থায় যদি মারা যায় তো হতে পারে তার মৃত্যু, ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বলা হচ্ছে তার ইবাদত তার কাজ থেকে এক বিঘত উপরে ওঠে না, অর্থাৎ এটা কবুল হওয়ার জন্য উদাহরণ দেওয়া হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে শরীয়তের কোনো বিধান ব্যতীত অপারগ অবস্থায়, এমনিতে কোনো শরীয়তের কোনো শরীয় পাবে না, এমনি কোনো দুনিয়াবি বিষয়ে কথা কাটাকাটির কারণে সম্পর্ক ছিন্ন করে, তবে বলা হচ্ছে তার ইবাদত তিন দিন যদি অতিবাহিত হয়ে যায়, পরের এর মধ্যেই যদি তারা কথাবার্তা না বলে, তবে তার ইবাদত তার কাত থেকে এক বিঘত উপরে ওঠে না। তো এটা যদি আমরা যদি চিন্তা করি আমাদের সমাজের মধ্যে, আমাদের মুসল্লিদের মধ্যে যদি একশোজন যদি একসাথে দোয়া করে, তাদের মধ্যে কয়জন এই বিমারী এই রোগের মধ্যে ভুক্ত যার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না? তো প্লিজ না, এবার আমাদের ছেলে দর্শকবৃন্দ, আমি বলবো আপনাদের সবাইকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দেখেন দুনিয়া আজকে আছি আমরা কী জন্য সম্পর্ক চিহ্ন করছি আমরা, এর কারণ কি? হয়তো বা সামান্য অর্থ, সামান্য ইজ্জত, সে আমাকে ইজ্জত দেয় না, সেজন্য আমি তার সাথে সম্পর্ক চিহ্ন করে ফেললাম। তো আমরা আল্লাহ পাককে ভয় করি, মৃত্যুকে স্মরণ করি, কেননা আমরা সবাই মৃত্যুর পদযাত্রী, আমরা অতি শীঘ্রই অন্ধকার কবরে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে। তো আমাদের উচিত ওই অন্ধকার কবরকে সজ্জিত করার জন্য দুনিয়াবি ছোটখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত না হয়ে মানুষকে মাফ করে দিই, মানুষের দুষ্ট্রুটির দিকে না থাকি, তাকে মাফ করে দিই, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেখবে। একটা হাদিসের মধ্যে রয়েছে এক ব্যক্তির, তিনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে তিনি প্রখরের মধ্যে টাকা মানে টাকা পয়সা নেই, ইনার সৎকা করার কোনো কিছু নেই, তিনি বললেন হে আল্লাহ, যে আমাকে আমি তো সৎকা করার কোনো টাকা পয়সা নেই, আর্থিকভাবে দুর্বল, তিনি বললেন হে আল্লাহ আমাকে যদি কেউ ভবিষ্যতে কষ্ট দেয় আমি তাকে অগ্রিম মাফ করে দিলাম। আল্লাহ তাআলার সাথে সাথে উহী নাজিল করলেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যে হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি ওই বান্দাকে সুসংবাদ দিন যে ওই বান্দা যে আমার বান্দাকে অগ্রি মাফ করে দিয়েছে, আমিও ওই বান্দাকে মাফ করে দিলাম।
আল্লাহু
আকবার। তো পিস্তায় বেরা মাদিনা ছিলেন দর্শকবৃন্দ, আমরা মানুষকে মাফ করে দিই, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবে। এই বিষয়ে লাস্ট যেটা পয়েন্ট, এটা হচ্ছে যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। তোমার প্রতি জুলুম করে, আজকে দেখেন আমাদের মানে জুলুম কত পর্যায়ে হয়ে থাকে। বাংলাদেশের একটা ঘটনা, চট্টগ্রামের একটা জায়গা থেকে, এই সিটের মধ্যে ঘটনা, তো একটা জায়গা থেকে একটি রিক্সাওয়ালা 25 টাকা ইনি দরদার করলেন। দরদার করলে ইনি রিক্সা থেকে যখন ইনার গন্তব্যস্থলে পৌঁছার পর ইনি যখন নামলেন, নামার পর ওই ইনাদের মধ্যে একটা তো চুক্তি হয়ে গিয়েছে, 30 টাকা অথবা 25 টাকা। তো রিক্সাওয়ালা বলছেন আমাকে 30 টাকা দিতে হবে, অনেক দূর থেকে আসছি। তো ওই প্যাসেঞ্জার যিনি ছিল ইনি বলছেন না, আপনার সাথে মানে হয়তো মিথ্যা হোক বলে মানে 5 টাকা কমানোর জন্য, মানে 25 টাকায় আপনার সাথে কথা ছিল। এরকম আসলে আমাদের সাথে ঘটে, কিন্তু আমাদের অনেক প্যাসেঞ্জার বা ড্রাইভারের সাথে ঘটে, মানে প্রথমে এনার সাথে ফিক্সড করা হয় একটা, আসার পর হয়তো বা প্যাসেঞ্জার উল্টে যায়
বা রিক্সাওয়ালা উল্টে,
অথবা যিনি ড্রাইভার ইনি উল্টে যায় না আমার সাথে। তো ইনি আসার পর এনার প্যাসেঞ্জার বলতেছেন না 25 টাকায় ছিল আপনার সাথে কথা, 25 টাকায় দিব, মানবেন কিনা বলেন। ইনি বলে না ভাই আমার কষ্ট হয়েছে, আমাকে 30 টাকা দিতে হবে। দেখেন ঝগড়ার মানে মূল উৎপাত কোথায়? দুনিয়াবি একটা মাল, মানে যেটা যেটাকে বলা হয় ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা বলেছেন, মাল যে সম্পদ দুনিয়াবি যে সম্পদ রয়েছে এটা হচ্ছে লাঞ্ছিত বস্তু। আল্লাহ তাআলা এই বস্তু লাঞ্ছিত ব্যক্তিদেরকে দান করে থাকে, এটা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ লিখেছেন। অর্থাৎ যারা মালওয়ালা মানে সবাই না, অনেকে আছেন আল্লাহ তাআলা দিনের প্রতি মহব্বত রাখেন, এটা যারা ক্ষিপণ এদেরকে বলা হয়েছে। তো মাল হচ্ছে এটা লাঞ্ছনার বস্তু, আর এই বস্তু লাঞ্ছিত ব্যক্তিদেরকে দেয়া হয়। তো দেখেন 5টা টাকা, এই টাকার জন্য ওই প্যাসেঞ্জার সাথে সাথে পাশে লোহার দোকান ছিল, লোহার দোকানের একটা ফ্যাপ বের করে, ওই রিক্সাওয়ালা যে মজদুর যে সারাদিন 200-300 টাকা কামাতে কষ্ট হয়ে যায়, যে এত কষ্ট করে নিজের ঘাম ফেলে ফেলে ইনাকে কষ্ট করে ইনি অনেক দূর থেকে এনেছেন, আনার পরে 5টা টাকার জন্য ওই প্যাসেঞ্জার কেমন লুবি, ওই 5টা টাকার জন্য একটা লোহার দোকান থেকে লোহা বের করে ইনার মাথার মধ্যে এমন ভাবে ওই অবস্থার মধ্যে ইনি ইন্তেকাল করলেন, ওনার রক ফেটে গেলেন। এটা আমি চট্টগ্রামের ঘটনা বলছি, জি চট্টগ্রামের ঘটনা।
আচ্ছা, এখান থেকে একটা পয়েন্ট এটাও পাওয়া যায় যে
সামান্য
তো অর্থ, ঠিক আছে, আমরা আমাদের চাইতে কম পেশার শ্রেণীর লোকদেরকে খুবই জঘন্য মনে করি যে এরা মানুষই না।
জি জি,
এরা মানুষই না, এরা হচ্ছে আমাদের চাকর, এরা হচ্ছে মানে আমার চেয়ে কম স্ট্যাটাস ওয়ালা, এই কিভাবে আমার উপর কথা বলবে, এই কিভাবে আমার মুখের সাথে তর্ক করবে, ঝগড়া করবে।
আসলে এই বিষয়টা আসলে এমন একটা রোগ বলবো, এটা আমি বলবো না, উলামায়ে কেরাম বলেছেন প্রায় 48 এরকম বাতি নিয়ে আমরা, অর্থাৎ আধ্যাত্মিক যে রোগ রয়েছে আমাদের, অর্থাৎ দিলের মধ্যে ক্ষুধারণা, খারাপ ধারণা, হিংসা, বিদ্বেষ, অন্যের প্রতি খুব রাখা, অহংকার, এগুলো সব দিলের রোগ, এগুলার কারণে। আচ্ছা, শরীরে যদি রোগ হয় মানুষ শরীর বেশি বেশি থেকে বেশি যান চলে যায়, মারা যায়, আর যদি দিলের বিমারির কারণে যদি দিল যদি পচে যায়, ইমানও যদি ক্ষতি হয়ে থাকে, তবে হতে পারে সে মৃত্যুর সময় ইমান হারা হয়ে মরার সম্ভাবনা আছে, চিরস্থায়ী জাহান্নামে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনি যে একটা পয়েন্ট বলছেন যে আমি বড়, ইনি তো শ্রমিক, তো আমার সাথে কথা বলে এমন স্পর্ধা তোমার, আমার কাছ থেকে বারবার তুমি, এইরকম যারা আছেন আমি এনাদের কাছে আরজ করব, অনুরোধ করব যে এরকম বলওয়ালা, এরকম সেট, এরকম মালিক, এরকম যারা আমি অর্থবান বিত্তবান, দুনিয়াতে আমার আগে আপনার আগে অনেকে এসেছিল, মৃত্যু নামক এমন একটা বস্তু, এরকম বড় বড় ফলোয়ানদেরকে
নিঃশেষ করে দিয়ে
মানের সাথে মিশিয়ে দিয়েছে।
জি জি,
তো আমাদের উচিত আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা নাপাক পানির ফোঁটা থেকে সৃষ্টি করেছে, নাপাক পানির ফোঁটা থেকে সৃষ্টি করেছে, আমাদের কিসের অহংকার? এক বুজুর রহমতুল্লাহ তাআলা যে লিয়াকত ভাই, ইনি এক ব্যক্তিকে এরকম অহং আমি যেটা বলছেন অহংকার করে চলতে দেখে, ইনি এটাকে দেখলেন অনেক গুমান করে হাঁটছেন, মানে অনেক অহংকার করে চলছে, ইনাকে বললেন হে যুবক, নসিহত করলেন একটা নাপাক পানির ফোঁটা থেকে সৃষ্টি, আর যে ব্যক্তির পেটের মধ্যে নাপাকে নিয়ে চলছ, আর যে ব্যক্তি মৃত্যুর পর দুর্গন্ধময় একটা লাশের স্তূপ হবে, তার আবার কিসের অহংকার? এটা শোনার সাথে সাথে ওই যুবক সাথে সাথে দৃষ্টিকে নত করে লজ্জিত হয়ে ওই স্থান থেকে ফিরে গেল।
আল্লাহু
আকবার। আমাদের যে একটা গুমান, আমি মালিক, ইনি নিচু, তো এগুলো আমরা কিছু না, মৃত্যুর পরে এগুলো কিছুই থাকবে না। আর যারা এইটা মনে করবে যে আমি উত্তম, কাউকে নিম্ন মনে করা, আর এটা এটাকে বলা হয় অহংকার।
আসলে মেইন ফ্যাক্ট হচ্ছে নাসির ভাই, যদি আমি নিজেকে ছোট মনে করতে শিখে যাই, ঝগড়া নামক ব্যাধি আমার কাছে আসবেই না। আমি যদি নিজেকে কম স্ট্যাটাস ওয়ালা চিন্তা করি, বা আমি যদি মনে করি যে বাস আজকে নিঃশ্বাস ফুরালে আমি
শেষ, রেসপেক্ট যে জিনিসটা আছে, অত আমার সামনে যিনি আছে, সামনে যিনি আছেন তাকে আমি রেসপেক্ট করি, ইজ্জত করি, সম্মান করি। আচ্ছা ঠিক আছে, পাঁচ টাকার সমস্যা নেই, পাঁচ টাকা খেলে আমার ভাই মুসলমান ভাই খাবে, খেয়ে নিক, তো আমাকে দাওয়াত দেয় না, কি হয়েছে সমস্যা নেই, আমার মুসলমান পেরেশানের মধ্যে থাকতে পারে, সমস্যা নেই। মানে প্রত্যেক জিনিসের ক্ষেত্রে যদি আমরা সুধারণার একটা, মানে কি বলবো, আমার আমির হোসেন বলে সুধারণার সুদা যদি পান করি, মানে সবার সাথে সুধারণা, হয়তো বা ইনার সমস্যা থাকতে পারে, তো সুধারণার যদি আমরা সুদা পান করি না, আর সবাইকে আমরা যদি মাফ করা শিখি, ক্ষমা করা শিখি, তবে আল্লাহ তাআলা দয়াই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অবশ্যই ঘর ভাঙবে না, তালাক হবে না, মারামারি হবে না, ঝগড়া হবে না, সমাজের মধ্যে যে বর্তমানে বিশৃঙ্খলা সৃষ্টি, একটা আমাদের যারা ইসলামিক মাইন্ডের ব্যক্তি রয়েছে আমাদের মধ্যে, হয়তো বা সবার সামনে আমরা এগুলো করি না, যারা করে রে সবার সামনে করে না, হয়তো বা ঘরের মধ্যে একটা দুটা করে নেই, যারা যুবক ভাইয়েরা রয়েছে, এটা বর্তমানে ইয়ং জেনারেশন, সামান্য কথার কারণে মানে দুস্থের মধ্যে এনারা দুজন ফাস্ট ফুডের মধ্যে খাবার খাচ্ছে, ওখানের মধ্যে যদি একটু খাবার নিয়ে যদি টানাটানি হয়ে যায়, ওখানের মধ্যে ঝগড়া লেগে যায়। এটার মূল পয়েন্ট যেটা, এটা হচ্ছে স্বার্থ, মানে আমি বেশি পেয়ে যাই, আমার যেন আরাম মিলে যাক। তো প্লিজ স্নাইবার মাদের চ্যানেল দর্শক বৃন্দ, তো স্বার্থ যে জিনিস ভেদি রয়েছে আমরা এগুলা ত্যাগ করি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি হওয়ার জন্য আমরা দাওয়াত ইসলামের এই সুন্নতে পারা দিন সংগ্রহের মধ্যে আমরা সম্পৃক্ত হয়ে যাই, দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ আমার আমিরুল সুন্নাত আমাদেরকে ন্যাককার হওয়ার জন্য রিয়াকত ভাই
আল্লাহ
কি দিয়েছেন, আমার আমিরুল সুন্নাত আমাদেরকে ন্যাক খাওয়ার জন্য আমাদেরকে 72 ন্যাক আমল রিসালা দিয়েছেন
আল্লাহু আকবার।
এই ন্যাক আমল রিসালার মধ্যে না আমার আমিরুল সুন্নাত একটা প্রশ্ন এটা দিয়েছেন, প্রশ্নটা হচ্ছে অনেক মানে আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। ওই প্রশ্নটা হচ্ছে 14 নম্বর প্রশ্ন, যে আপনি কি আজ ঘরে বা বাইরে বা কারোর উপর রাগ আসা অবস্থায় চুপ করে রাগের চিকিৎসা করেছেন নাকি বলা শুরু করেছেন? দেখেন আমাদের মুখ জবান, আমার মাশাআল্লাহ অনেক সুন্দর বলেছেন আমার
নিরাজ ভাই,
যে মান সমাতা না যায়, এটা তিরমিজি শরীফের হাদিস শরীফ, যে চুপ রইলে
সে নাজাত পেল।
অর্থাৎ আচ্ছা কেউ যদি বলে ভুল, কেউ আপনার মনে করেন লিয়াকত ভাই বলেছেন নাসির ভাইকে, আমাকে বলে নাসির ভাই আপনি ভুলের মধ্যে আছেন, ঠিক আছে লাভ ভাই আল্লাহ তাআলা আমার ভুলকে
জুরে এরকম করেন, আল্লাহ ওয়ালা পাওয়া তো খুবই
এরকম আল্লাহ কিভাবে, আলহামদুলিল্লাহ এটা সম্ভব, এটা তো অসম্ভব কিছু নয়, যে এ বিষয়ে আমার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ গালি দিল,
জি
অনেক সুন্দর এই ঘটনাটা মাদানী ছিল দর্শক, আপনারা খুব মনোযোগ সহকারে শুনতে পারবেন, অনেক গুরুত্বপূর্ণ। কেউ আমার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিলেন,
জি
গালি দেওয়ার পর আমার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি গালির পরিবর্তে যে খারাপ একটা উত্তর দিবে, এটার প্রতি উত্তরে যে খারাপ একটা উত্তর দিবে, এর উত্তর দেওয়ার পরিবর্তে আমার হযরত সাইয়েদান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাবে বললেন, আমার তো এরকম তোমার গালির মতো আরো অনেক দুষ্টুটি রয়েছে।
আল্লাহ,
এটা ছিল ইনার বিনয় আজিজি, তিনি ছিলেন আব্দালুল বাশরি বাদাল আম্বিয়া, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, ফজিলত ওয়ালা শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমার হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজেকে বিনয় করে আজিজি করে ইরশাদ ফরমান, যে গালি দিয়েছে তার উত্তরে, যে তোমার মতো এরকম গালিতে এরকম দুষ্টুটি আমার অনেক রয়েছে, তো বলেন আরো অনেক দুষ্টুটি আমার মধ্যে বিদ্যমান যা আল্লাহ তাআলা তোমার কাছ থেকে গোপন করে রেখেছেন। দেখেন মাদিনী ছিলেন দর্শকবৃন্দ, এখন আমাকে যদি কেউ খারাপ বলে, তো আমি যদি এটা বলি যে যদি এটা ভেবি, এটা ভেবে যদি আমি তাকে মাফ করে দিই, আমি তো আল্লাহ তাআলার অনেক নাফরমানি করে ফেলি, আমার দ্বারা তো অনেক সময় নামাজ কাদা হয়ে যায়, আমার দ্বারা মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়ে দিই, মিথ্যা কথা বের হয়ে যায় চোখ দিয়ে, না জানি কতদিনও গুনাহ হয়ে যায়, তো একটু চিন্তা করি, তো আমি যে আজকে সামান্য ত্রুটির কারণে আরেকজনকে পাকড়া করছি, তো আমার নিজের মধ্যে কত দুষ্টুটি রয়েছে। এক্ষেত্রে আল্লাহওয়ালারা এগুলো দেখতেন যে আমার মধ্যে দুষ্টুটি রয়েছে, যে আপনি আমাকে আপনি সংশোধন করে দিয়েছেন, আপনার শুকরিয়া। তো এ প্রতিউত্তরে তিনি গালির প্রতিউত্তরে গালি দিতেন না, অর্থাৎ কাটার পরিবর্তে কাটা দিতেন,
কাটা দিতেন না, কাটার পরিবর্তে ফুল দিতেন। মাশাআল্লাহ। এর আরো আসবো আপনার কাছে, আমাদের ঘড়ি বলছে যে সেগমেন্ট নেওয়ার সময় হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর মাদানী ফুল তো আমাদের নাসির ভাই দিচ্ছিলেন ঝগড়া বিবাদ নিয়ে, খুবই সুন্দর মাদানী ফুল মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আজওয়াজাল আবারও আমরা ডিসকাশনের দিকে যাব, কিন্তু সেগমেন্ট নেওয়ার সময় হয়ে গেছে। আজকে মুবাল্লিগদেরকে যা লিখতে হবে সেটি হচ্ছে মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা বা কিতাবের নাম। দুই মিনিট ২৬ সেকেন্ড টাইম দেওয়া হবে, মাকতাবুল মদিনার যতগুলো কিতাব বা রিসালার নাম আপনারা লিখতে পারেন। ঠিক আছে, আমি স্টার্ট বললে এরপর লিখবেন। মাশাআল্লাহ, আপনাদের সময় শুরু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চলছে সেগমেন্ট মুবাল্লিগদের মাঝে। আজকের বিষয় নেওয়া হয়েছে ঝগড়া বিবাদ। খুব সুন্দর সুন্দর মাদানী ফুল আমাদের মুবাল্লিগকে দাওয়াত ইসলামীরা পেশ করছেন আপনাদের খিদমতে। তো আসলেই ঝগড়া বিবাদ না করা চাই। ঝগড়া বিবাদ এমন একটি বদ আমল যেটা অনেক সময় মৃত্যু পর্যন্ত পৌঁছিয়ে দেয়। ঝগড়া বিবাদের কারণে ঝগড়া করতে করতে একে অপরের সাথে হাতাহাতি হয়ে যায়, এরপর একে অপরের সাথে মারামারি হয়ে যায়, খুনাখুনি হয়ে যায়। তো এটা অনেক সময় মৃত্যু পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তো আমরা স্যাক্রিফাইস করতে শিখি, আমরা নিজেকে বিরত রাখি, যদি কারো ভুল হয়েও থাকে, কেউ যদি আমার সাথে দোষ করেও থাকে, আমরা নিজেকে হিফাজত করে নেই, নিজেকে মাহফুজ করে নেই, নিজেকে সেখান থেকে সরিয়ে নেই বা তাকে মাফ করতে শিখি, তাহলে ইনশাআল্লাহ আজওয়াজাল নাজাত আর নাজাত। টাইম শেষ। আচ্ছা, ওই যে আপনি কিছুক্ষণ আগে আজকের বয়ানের মধ্যে বলেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে খুশি রাখতেন, এর জন্য লটারি করতেন। কাফন চোর, কালো গোলাম, ভয়ানক উট, পুল সিরাতের ভয়াবহতা, নামাজের আহকাম, ফাইজানা সুন্নাত, ইসলামী মদের নামাজ, কবরের পরীক্ষা, নূর ওয়ালা চেহারা, বাহারে শরিয়ত, ১১ মাশাআল্লাহ নিসবত খুব ভালো, আগোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি নিসবত, মাশাআল্লাহ। উনি ১১ নম্বর সিরিয়াল পর্যন্তই লিখেছে, দেখা যাক কী কী লিখেছে। ফয়জানে সুন্নত, নেকির দাওয়াত, আমল রত্ন, নদীর আওয়াজ, আমি সংশোধন হতে চাই, বৃদ্ধ পূজারি, মেথির ৫০টি মাদানী ফুল, মাদানী পাঞ্জে, সুরা নামাজের হাকাম, শানে সিদ্দিক আকবর, কারামাতে উসমানে গনি, পাখি ও অন্ধ সাপ। অন্ধ পাখি ও সাপ না,
অন্ধ পাখি ও সাপ পাখি আগে লিখেছি।
হ্যাঁ, পাখি অন্ধ
সম্রাট ডাহার, এটা সংশোধন হয়ে আসবে আবার, এখন রিসালাটা স্কোপ আছে।
আচ্ছা আচ্ছা, এমনি আগে ছিল,
আগে ছিল
পাখি ও অন্ধ সাপ।
হ্যাঁ, পাখি অন্ধ সাপ। এখন কি করা যায়, ১১টা দুইজনই লিখেছে, যাই হোক আজকের বিজেতা দুজনই। তো আল্লাহ পাক সবাইকে বরকত দান করুক। বাস আপনার নিজেকে আজকের যে মাদানী ফুলগুলোর উপর আলোচনা হয়েছে, নিজেকে এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে নেই, নিজেদের জীবনের মধ্যে এগুলোর প্রতিফলন ঘটায়, ইনশাআল্লাহ আজওয়াজাল ঝগড়া নামক, বিবাদ নামক এই মরণব্যাধি থেকে, এই মহামারী থেকে ইনশাআল্লাহ আমি আপনি নাজাত পাবো। বাস আল্লাহ পাক আমরা যা কিছু আলোচনা করেছি এরপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক সবাইকে বরকত দান করুক। যারা আজকের অনুষ্ঠান দেখেছেন আল্লাহ তাআলা তাদেরকেও বেহিসাব মাগফিরাত দান করুক। ইনশাআল্লাহ আজওয়াজাল আবারও আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।